বাংলা অনুষ্ঠান
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
গভীর শোক আর শ্রদ্ধায় জাতি স্মরণ করেছে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ভাষণকে কার্যত নির্বাচনী প্রচারণা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় চার যুগের দ্বার প্রান্তে বাংলাদেশ। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। ইতালি কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে গতকাল মঙ্গলবার যে মহাসড়ক সেতু ভেঙে পড়ে ইতালির গেনোয়ায়, তাতে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে বলা হচ্ছে। ওই যে মোরান্ডি ব্রিজ ভেঙে পড়ে প্রলয়ঙ্করী এক ঝড়ের সময়, তারই ভগ্নস্তূপের ভেতরে ভেতরে সন্ধান তৎপরতা, উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে লাগাতার। ব্রিজ থেকে বিচ্ছিন্ন কংক্রিটের ইস্পাতের ভগ্নাংশগুলো গিয়ে পড়ে ৪৫ মিটার উচ্চতা থেকে নিচে ব্রিজের তলায় শিল্পাঞ্চলবর্তী গুদামঘরের মাথায়। কর্তৃপক্ষ সূত্রে বলা হচ্ছে নিহতদের সবাই প্রায় গাড়ি চালক বা গাড়ির আরোহী ছিলেন, গাড়ির বাইরের কেউ নিহতদের ভেতর ছিলেন বলে জানা যায়নি। ইতালির ডেপুটি প্রধানমন্ত্রী মাতিও সালভিনি বলেছেন যে মঙ্গলবারের এই বিপর্যয়ের পর এখন মনে হচ্ছে ইতালিকে পরিকাঠামো খাতে অনেক বেশি অর্থ ব্যয় করতে হবে, তার জন্য ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া বাজেট নীতি অতিক্রম করতে হলেও সেটা করতে হবে তাদেরকে। ব্রিজটির মেরামতি কাজ কিছু হয়েছিল ২০১৬ সালে, আরও কিছু কাজ বাকি রয়ে গিয়েছিল। ব্রিটেনের কাউন্টার টেরোরিজম পুলিশের দপ্তর থেকে বলা হচ্ছে মঙ্গলবারের গাড়ির ধাক্কার ঘটনায় যে ব্যক্তি গ্রেফতার হয়েছে তার পরিচিতি তারা জানতে পেরেছেন বলেই মনে হচ্ছে। লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে ধাক্কা মারে একদল পদচারী ও সাইকেল আরোহীর গায়ে। কর্তৃপক্ষ এখন অবধি ওই ব্যক্তির পরিচিতি প্রকাশ করেনি, শুধু এটুকুই বলেছে যে ওই ব্যক্তি ২৯ বছর বয়সী ব্রিটিশ নাগরিক, আদি বাসিন্দা, তিনি সুদানের। লন্ডনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নীল বাসু বলেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কাগজপত্রে এর আগে এ ব্যক্তির নামে কোনোরকম কোনো সন্দেহজনক কিছু লেখাজোখা ছিল না। প্রধানমন্ত্রী টেরেসা মে আহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আবার সন্ত্রাসী হামলা হল লন্ডনে, জানোয়ারগুলো উন্মাদ, কড়াভাবে এদের প্রতিরোধ করা দরকার। কাক ভোরে তালেবানরা চড়া হয় আফগানিস্তানের উত্তরাঞ্চলের এক সেনাঘাঁটিতে, হত্যা করে আরক্ষা বাহিনীর কম হলেও ৪০ সৈনিককে। এরকমের হামলা গোটা দেশ জুড়েই তালেবানরা চালিয়েছে ইদানিং বেশ কয়েকবারই, আর তাতে সরকারি বাহিনীর সদস্যদের মধ্যে হতাহত হয়েছে অনেকেই। বাগলান প্রদেশের আরক্ষা বাহিনীর জনৈক কর্মকর্তা, ওই যেখানটায় কিনা হামলা হয় তার নাম প্রকাশ করা হবে না এই শর্তে, ভয়েস অফ আমেরিকাকে জানান যে নিহতদের মধ্যে ছিলেন আফগান ন্যাশনাল আর্মি এএন এর ৩১ সৈনিক এবং ৯ জন ছিলেন পুলিশকর্মী। তালেবানদের জনৈক মুখপাত্র দাবি করেছেন ওই চড়া অভিযানে ওই এলাকায় তারা দুটি ঘাঁটি দখল করেছে এবং ৭০ জনের মতো সৈনিক নিহত হয়েছে তাদের হাতে। অবশ্য বিদ্রোহীদের এরকমের দাবি দেওয়ায় হতাহতের সংখ্যা সাধারণত বাড়িয়ে চাড়িয়েই বলা হয়ে থাকে। এরই মাত্র একদিন আগে পাশের রাজ্য ফারিয়াব প্রদেশে তালেবানরা এএন এর গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি কব্জা করে, কয়েক ডজন সৈন্যকে হত্যা করে তারা। ওদিকে কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমার বিস্ফোরণে কম হলেও ২৫ ব্যক্তি নিহত হয়েছে, জখম হয়েছে অপর ২৫ জন। কাবুল পুলিশের মুখপাত্র হাসমাতুল্লাহ তানকিজাই বলেছেন কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার মওদুদ একাডেমিতে সংঘটিত এই বিস্ফোরণের দায় দায়িত্ব এখনও কোনো পক্ষ হতে দাবি করা হয়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। গভীর শোক শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ স্মরণ করেছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ তাঁর শাহাদাত দিবস উদযাপন সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
জাতীয় শোক দিবসের দিনে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন তারা। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। দিনের একটু পরের দিকে বোন শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1972 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 21 বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ এ হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেয়। এ মামলায় সুপ্রিম কোর্টের রায় এরই মধ্যে আংশিক কার্যকর হয়েছে। 6 আসামি এখনও পলাতক রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ ভারতের স্বাধীনতা দিবসে নতুন দিল্লির লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণকে কার্যত নির্বাচনী প্রচারণা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
প্রতিবছর দিল্লিতে ঐতিহাসিক লালকেল্লার পাদদেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আসছে বছরের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে তিনি 80 মিনিটের বক্তৃতায় মনমোহন সিংয়ের কংগ্রেস সরকারকে অপদার্থ বলা থেকে শুরু করে নিজের বিজেপি সরকারের কাজের ফিরিস্তি তুলে ধরেন। বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। তার একটি হল জনস্বাস্থ্য বীমা, যাকে বলা হয় মোদি কেয়ার।
আয়ুষ্মান ভারত যোজনা কে তহত ইস দেশ কে 10 করোড় পরিবার ये प्रारंभिक है आने वाले দিনों में।
মোদি বললেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযানের আওতায় আগামী 25শে সেপ্টেম্বর থেকে দেশের 10 কোটি পরিবার 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। এছাড়াও তিনি জানান, 2022 সালে ভারত মহাকাশ যানে করে একজন মহিলা বা পুরুষ মহাকাশচারী পাঠাবে। নরেন্দ্র মোদি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে আমি অধীর হয়ে রয়েছি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার ক্রম অবনতিশীল সম্পর্কের মাঝখানেই তুরস্ক আজ বুধবার যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কিছু দ্রব্য সামগ্রীর ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে আবার। এদিক ওদিক বেধড়ক সব শুল্ক বৃদ্ধির তৎপরতায় এটাই সর্বসাম্প্রতিক খতিয়ান। পরিবহন যান, সুরা, কয়লা, চাল এবং প্রসাধনী সামগ্রীর ওপর অতিরিক্ত এ শুল্ক বৃদ্ধি প্রযোজ্য হবে এখন। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওক্তে টুইটার বার্তা সংস্থায় বলেছেন যে সজ্ঞানে বুঝে শুনেই যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক হামলার প্রত্যুত্তরে পাল্টাপাল্টির নীতি অনুসরণের পরিকাঠামোর ভেতরে থেকেই এ শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ান যুক্তরাষ্ট্র তাঁর দেশের ওপর অর্থনৈতিক হামলা অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন। ট্রাম্প প্রশাসন বলছে যে তুরস্কের বিরুদ্ধে আরও বিধিনিষেধ আরোপের বিষয় এখন বিবেচনাধীন রয়েছে। ট্রাম্প এবং অন্যান্যরা খ্রিস্টান ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনের মুক্তির যে অনুরোধ জানান বারবার, আঙ্কার প্রতিবারই তা অগ্রাহ্য করেছে এবং এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আর কোন ধরনের চাপ প্রয়োগের চিন্তা করছে এ জিজ্ঞাসায় হোয়াইট হাউস প্রেস সচিব সেরা হাকাবি স্যান্ডার্স নিশ্চুপ থেকেছেন। তুরস্কে অ্যান্ড্রু ব্রানসনের বিচারের আগে তাঁকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন বলেছেন যে তিনি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁদের আসন্ন শীর্ষ বৈঠকে 6 দশকের যে ঠান্ডা লড়াই দুপক্ষকে বিখণ্ডিত রেখেছে, আনুষ্ঠানিকভাবে তারই অবসানের লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন। জাপানের উপনিবেশিক শাসনের নিগড় থেকে মুক্তির 73তম বার্ষিকী পালনের অনুষ্ঠানে সোলে আজ বুধবার প্রেসিডেন্ট মুন একথা ঘোষণা করেছেন। দু কোরিয়ার পক্ষ থেকেই এ সপ্তাহের গোড়ার দিকে ঘোষণা করা হয় যে মুন ও কিম জং উন পিয়ংইয়াংয়ে শীর্ষ বৈঠকে বসবেন এই আসছে মাসেই। এবছরেই দু নেতা ইতিমধ্যেই দুবার মুখোমুখি বসেছেন, বৈঠকে আলোচনা হয়েছে দুবারই পানমুনজামের সন্ধিপল্লীতেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন ও মিনেসোটা রাজ্যে আসছে মেয়াদ মধ্যবর্তী কংগ্রেস ও নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেট দু দলের অবস্থানটা ঠিক কেমন দাঁড়াতে পারে অনেকটাই সে ছবিটা যখন পরিষ্কার হয়ে ভেসে উঠছে এখন। নভেম্বরের মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে ভোট হবে প্রতিনিধি পরিষদের 435 আসনের সবকটিতে, সেনেটের 100 আসনের প্রায় 1/3 অর্থাৎ 35 আসনে, 50 গভর্নরের মধ্যে 36টিতে। প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ কব্জা করতে ডেমোক্রেটদের পেতে হবে 23টি আসন এবং সেনেটের নিয়ন্ত্রণ লাভের জন্য ডেমোক্রেটদের পেতে হবে অন্তত পক্ষে 2টি আসন। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তিজীবনের নানান ছবি তুলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমান। 15 আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্মৃতি আদর্শ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার চট্টগ্রাম প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের সঙ্গে কথা বলেছেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তিজীবনের নানান ছবি তুলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমান। খুব কাছ থেকে পেয়েছেন বঙ্গবন্ধুকে, স্মৃতিগুলো এখনো আবেগপ্রবণ করে তুলে। জীবনে প্রথম যেদিন বঙ্গবন্ধুর ছবি তুলেন সেদিনেই ক্যামেরায় ধরা পড়েছিল নিরাপত্তাহীনতার ছবি।
আমি প্রথম যেদিনকে বঙ্গবন্ধুকে পেয়ে যাই, একদম হাত বাড়ালেই ছুঁয়ে দিতে পারি এরকম ডিস্টেন্স বঙ্গবন্ধু আমার কাছে। পায়ের কাছে দুজন টোকাই তারা শামিয়ানা তুলে বঙ্গবন্ধুকে দেখার চেষ্টা করছে। এই ছবিটি আমার একটা মানে সাংঘাতিক একটা ছবি হয়ে যায় যে বঙ্গবন্ধুর নিরাপত্তা নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু ওই ছবিটি একটি মাত্র সাক্ষী ছবি যে চারিদিকে একজন প্রধানমন্ত্রী যেখানে যান তার পুলিশ সিকিউরিটি তখন ছিল, তখন তার এত আর্মি টার্মি আসেনি সিকিউরিটিতে, পুলিশ সিকিউরিটি ছিল, কিন্তু সেইটা ভেদ করে কি করে দুটো টোকাই বঙ্গবন্ধুর কাছে চলে আসলো, এইটা একটা ছবি আমার কাছে যে ওনার নিরাপত্তা নিয়ে একটা ছবি, সেটা একটা বিরাট একটা 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 সাক্ষী মতো আর কি যে নিরাপত্তাহীনতা।
ছবিটি এতই শক্তিশালী ছিল যে প্রথম আলো সম্পাদক দেখে চাকরি দিয়েছিলেন পাভেল রহমানকে। আর এই ছবিতে নিরাপত্তাহীনতার যে ভাষা প্রকাশ পেয়েছিল বাস্তবেও তা ঘটে যায় 15 আগস্টে।
15 আগস্টে আমি রেডিওতে ফার্স্ট শুনি, শোনার পরে আমি 32 নম্বরে প্রথম কামাল ভাইয়ের রুমে ফোন করেছিলাম যে ঘটনাটা কি, আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি করে সম্ভব, কিছুতেই কেউ ফোন ধরছে না। দেন আমি কেটে আবার নিচে রিসেপশনে করলাম, রিসেপশনে কেউ ফোন ধরলো না। তখন আমি বুঝতে পারছি না সবাইকে মেরে ফেলেছে সবাইকে। তখন হঠাৎ রাসেলের মুখটা ভেসে উঠলো, রাসেল আমাকে একটা ছোট্ট সাইকেল নতুন কিনেছে, ওই সাইকেল নিয়ে বলছিল যে আমার একটা ছবি তুলে দেবেন, আমি সাইকেল কিনেছি, আমি তো ওর একটা ছবি তুললাম।
সবচেয়ে বেশি আবেগপ্রবণ করে তোলে প্রথম পরিচয়ের স্মৃতিটুকু, এখনো যেন বঙ্গবন্ধুর হাতের স্পর্শ লেগে আছে গালে।
বঙ্গবন্ধুর সাথে আমার পরিচয় হবে, আমি কে? কিন্তু কামাল ভাই কিন্তু পিছন থেকে ধাক্কা দিয়ে বঙ্গবন্ধুর দিকে আগিয়ে দিয়ে যখন বললেন, আব্বা ও হচ্ছে আমাদের আভনী ফটোগ্রাফার, বঙ্গবন্ধু খুব রিল্যাক্সে বসেছিলেন, উনি যেন নড়ে চড়ে বসলেন, বসে বললেন তোদের আভনীতে আবার ফটোগ্রাফার আছে নাকি? উনি আমার দিকে বিস্ময় দিয়ে চোখে দেখছেন এবং আমার হাতটা ধরে টান দিয়েছেন ওনার দিকে। এই সময় কামাল ভাই হাসতে হাসতে বলছে যে হ্যাঁ আব্বা আছে তো, আর কামাল ভাই আমার নামটা খুব পছন্দ করতেন, উনি বললেন যে আব্বা ওর নাম পাভেল। বলা মাত্র বঙ্গবন্ধু আরো কাছে টেনে নিলেন এবং ওনার ডান হাত দিয়ে আমার এই গালটা বাঁ দিকের গালটা টাচ করে আদর করতে করতে বললেন, বাহ কি চমৎকার নাম তোমার।
বঙ্গবন্ধুর এসব স্মৃতি আদর্শ তিনি ছড়িয়ে দিতে চান দেশ জুড়ে মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে। এরই লক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজন করেছেন 3 দিনের আলোকচিত্র প্রদর্শনী। নিজের তোলা ছবি এবং সেগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয়া অনেক আনন্দের পাভেল রহমানের কাছে।
আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার আমার যতদিন আমি সময় পাবো এই ততদিনে আমার একটা দায়িত্ব বঙ্গবন্ধুকে আরও কাছে নিয়ে যাওয়া, গ্রামে গঞ্জে বঙ্গবন্ধুকে ছড়িয়ে দেওয়া। বঙ্গবন্ধুর যেসব বঙ্গবন্ধুর যেরকম জীবনযাপন করতেন, খুব সাধারণ জীবনযাপন করতেন, উনি একটা 32-এর একটা ঘরে দোতলায় উনি যে রুমটায় থাকতেন সেখানে কোনো কার্পেট ছিল না, কোনো এসি ছিল না, খুব সাধারণভাবে উনি খাওয়া দাওয়া বা ওনার টেবিল এগুলো ছিল। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বলেছিলাম যে 32-এ সারা বাংলাদেশ থেকে কতজন লোক আসে, সেই জায়গায় যদি আমরা 32-এর এই বঙ্গবন্ধুর জায়নামাজ, বঙ্গবন্ধুর বিভিন্ন ব্যবহার যে জিনিস এত সাধারণ জীবনযাপন করতো এগুলো যদি ছবির মাধ্যমে আমার তোলা ছবির সাথে যদি আমি মানুষের সামনে দেখাতে পারি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেটা অনেক অনেক মানুষকে আমি আমি বঙ্গবন্ধু সম্বন্ধে বোঝাতে পারবো।
এক সময় বঙ্গবন্ধুর নিরাপত্তাহীনতার ছবি ক্যামেরায় ধারণ করলেও এখন প্রধানমন্ত্রীর নিরাপত্তাহীনতার নিজেই অনেক সাক্ষী।
বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যখন হাসিনা ফিরে আসলেন, বলা যায় যে তার সাথে আমি ওতপ্রোত ভাবে জড়িয়ে গেলাম। ওনার সাথে আমি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি, উনি আমার প্রচুর ছবিতে উনি আছেন। উনি কি কষ্ট করে আজকে এই পজিশনে এসেছেন, সেই ঘুমন্ত মানুষগুলোকে আবার উনি বাবার অ্যাবসেন্সে জাগিয়ে তুলেছেন। সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন উনি স্বপ্নের দিকে এগোচ্ছেন বলেই তার উপরে আবারও বারবার হামলা আসছে। সেই হামলা করতে যেয়ে আমি শুনছিলাম যে উনি এমনও পর্যায়ে চলে যাচ্ছেন, প্রায় ওনার খুবই মন খারাপ থাকে। আমি জানি যে উনি একা থাকেন, ওনার ছেলেমেয়েরা বাইরে থাকে, কিন্তু উনি দিনের পর দিন যে কষ্ট করেছেন, আমার মনে হয় যে কতবার 11 বার কতবার যিনি হামলা হয়েছে। লাস্ট গ্রেনেড হামলার সময় আমি তার সাথে ছিলাম। এর আগে আপনারা জানেন চিটাগাংয়ে কত বড় হামলা হয়েছে, ওদিকে ঈশ্বরদীতে হামলা হয়েছে, বাসায় হামলা হয়েছে।
বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের হারানোর যে ব্যথা ধারণ করেছেন বুকে, বঙ্গবন্ধুর যে স্মৃতি লালন করেছেন হৃদয়ে, আর বঙ্গবন্ধুর যে আদর্শে চালিয়েছেন জীবন পাবেল রহমান, তার সবটুকুই যেন ছড়িয়ে দিতে চান বাঙালিদের মাঝে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
Hello.
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় চার যুগের দ্বারপ্রান্তে বাংলাদেশ, এবং যথারীতি সঞ্চালনা করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা, সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে, আজকের হ্যালো ওয়াশিংটনে। আর আজকের বিষয় আপনারা জানলেন, বাংলাদেশের স্বাধীনতার 47 বছর পর কেমন চলছে বাংলাদেশ, মূলত এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। আমার সঙ্গে দুজন অতিথি যোগ দিয়েছেন ঢাকা থেকে এবং নিউ জার্সি থেকে। দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবার আগে, দুজনই অত্যন্ত সুপরিচিত সকলেরই, তার আগে আমি ছোট্ট করে একটু আজকের প্রেক্ষাপট কেন নির্ধারিত হলো বাংলাদেশ বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে চাই। 71 থেকে 2018, 47 বছর, প্রায় 4 যুগ। বয়সের হিসেবে বাংলাদেশ এখনও তরুণ, আর এই তারুণ্যকে শক্তি হিসেবে নিয়েই বাংলাদেশ এগিয়ে চলছে দুরন্ত গতিতে। 47 বছরে দেশটির অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি, অবকাঠামো, পরিকাঠামো, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদির ব্যাপক পরিবর্তন হয়েছে। উন্নয়ন, সমৃদ্ধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আবার একইভাবে দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা সহ নানা নেতিবাচক দিকও বেড়েছে বাংলাদেশে। আজ 15ই আগস্ট, বাংলাদেশ নামক রাষ্ট্রটির সৃষ্টির জন্য যাঁর অবদান সর্বাগ্রে, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসও আজ। 1975 সালের 15ই আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তারপরও থমকে থাকেনি, থেবে থাকেনি বাংলাদেশ। 47 বছরে বাংলাদেশের ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞানী সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর আতাউর রহমান। ডক্টর আতাউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ জার্সি থেকে বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী, নিউ জার্সির প্লেন্সবোরোর কাউন্সিলম্যান ডক্টর নুরুন্নবী। ডক্টর নুরুন্নবী, আপনাকে স্বাগত আজকের হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিলাম একটু সূচনা বক্তব্য দেওয়ার জন্য, প্রেক্ষাপট আজকের কেন এই আলোচনার জন্য। তো প্রথমেই আমি, যেহেতু বাংলাদেশে 15ই আগস্টের দিন অলরেডি পেরিয়ে রাত হয়েছে, ডক্টর আতাউর রহমানের কাছে আসছি যে 47 বছরের বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে, আমি প্রথমে উল্লেখ করেছি রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি, অবকাঠামো, পরিকাঠামো, এইসব ক্ষেত্রে আমরা কতটা অগ্রগতি সাধন করতে পেরেছি, কতটা পারিনি, আপনি যদি সংক্ষেপে একটু বলেন আমাদেরকে।
আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি আজকের এই যে বেদনা বিধুর একটা দিনে বাঙালির শ্রেষ্ঠ নেতা, বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 43 বছর পূর্বে যে নৃশংসভাবে নিহত হয়েছিলেন, সেই নির্মম, বেদনাদায়ক, এবং সেই জাতি হিসাবে আমাদের জন্য যে একটা চরম লজ্জা ছিল, সেটা আমি স্মরণ করে দিতে চাই। এবং আমি মনে করি আপনি যেটা সূচনা বক্তব্যে বলেছেন যে এরপরেও বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়নি এবং বাংলাদেশের যে যাত্রা অভিযাত্রা আমরা বলি চলছে। এবং অত্যন্ত একটা আমরা বলবো যে সার্বিকভাবে বাংলাদেশের এত প্রতিকূলতা সত্ত্বেও এবং বিক্ষুব্ধ ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা ইতিহাস সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে চলছে। এই যে বর্তমানে আমরা দেখছি যে প্রতিবেশী মিয়ানমারের থেকে আসা দেশত্যাগী প্রায় 10 লক্ষ মানুষ, তার এবং আমাদের বাংলাদেশের যে সুশাসনের যে সমস্ত ঘাটতি আমরা এখন দেখছি, এত সত্ত্বেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমাদের এই যে একটা 17 কোটি মানুষের যে চাহিদা, নাগরিকদের যে চাহিদা, তারপরে আপনার এই যে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, বিভিন্ন খাতে দুর্নীতি এবং মাদক রোধ পাচার, এই সমস্ত সত্ত্বেও কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা থেমে যায়নি। সুতরাং আমি বলবো যে এই যে অর্থনৈতিক যে আমরা প্রবৃদ্ধি দেখছি, তার সঙ্গে এই যে চ্যালেঞ্জ গুলো যেভাবে আসছে, আমরা যেটাকে বলি ডন্টিং চ্যালেঞ্জ, এটি কিন্তু বাংলাদেশ মোকাবেলা করছে। এবং এই যে আপনি বললেন যে আমরা বিগত কয়েক দশকেও এটা দেখেছি এবং বিগত এক দশকে বিশেষ করে প্রণিধানযোগ্য, যেমন বাংলাদেশ 2010 আমার মনে আছে যে বিদ্যুৎ ছাড়া ছিল, অনেক শহরে এত বিদ্যুৎ ঘাটতি ছিল, বর্তমানে বাংলাদেশের একটা বিগ সাকসেস ইলেকট্রিসিটি। সুতরাং এখানে আমি বলবো যে একটা বিরাট এই যে আমাদের গ্রোথের কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ইলেকট্রিসিটি, এটা হলো ইঞ্জিন অফ গ্রোথ ইন বাংলাদেশ। সেটা আমি আরেকটা সঙ্গে এই এইখানে বলবো যে এই যে একটা বিরাট জনগোষ্ঠী, এর চাহিদা যেভাবে বাড়ছে এবং সেগুলোও কিন্তু যেভাবেই হোক সরকার বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিক ভাবে আমাদের এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে যাচ্ছে। জাতি হিসাবে এখানে আমাদের যে একটা রেজিলিয়েন্স এবং আমাদের যে একটা ফরওয়ার্ড মার্চ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমি খুবই অপটিমিস্টিক যে রাজনৈতিক বিভেদ এবং অনৈক্যের মধ্যেও বাংলাদেশ কিন্তু এগিয়ে চলছে। তবে বাংলাদেশের যে পটেনশিয়াল, বাংলাদেশ যে এই গ্রোথের সঙ্গে সঙ্গে আমাদের দেশে যদি আরেকটু স্থিতিশীলতা এবং সামাজিক যে ন্যায় বিচার এবং পলিটিক্যাল ফোর্সেস রাজনৈতিক বিভেদের জায়গায় যদি আমাদের ঐক্য গড়ে উঠত, তাহলে আমাদের আরো বেশি আমরা এগোতে পারতাম বলে আমি মনে করি।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডক্টর নুরুন নবীর কাছে, জি আপনার কাছে আরো মানে বিস্তারিত শুনবো, ডক্টর নুরুন নবীর কাছে আমি একটু সূচনা বক্তব্যে আপনি কি বলবেন?
ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি সর্বপ্রথমে আজকে জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর হত্যা দিবস, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা বরে স্মরণ করছি। আপনারা জানেন আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুকে ব্যক্তিগতভাবে জানা এবং তার একজন কর্মী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। আমি আপনার যে টপিক সূচনা বক্তব্যে যা বলেছেন সেই প্রসঙ্গে শুরুতে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের উন্নতি যেটা আমরা হওয়ার কথা ছিল 48 বছরে সেটা হয় নাই, অধ্যাপক সাহেব বলেছেন, তা সত্ত্বেও বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো কেন আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি নাই 100%, তার কারণটা হলো একটা ইতিহাস রয়েছে। সেটা হলো বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তিনি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র গঠন করার জন্য, আমরা যেটা বলি সোনার বাংলা গঠন করার জন্য, তিনি বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি জাতীয় কতগুলো ইনস্টিটিউশন গড়ে তোলার পদক্ষেপ নেন। প্রথমেই অল্প সময়ের মধ্যে রাষ্ট্রের যে মূল কাঠামো, শাসনতন্ত্র রচনা করেন এবং জাতিকে উপহার দেন। তিনি অর্থনৈতিক উন্নয়নের জন্য প্ল্যানিং কমিশন গঠন করেন। তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য 2 বছরের মাথায় নির্বাচন দেন, জাতীয় নির্বাচন দেন। এটা না দিলেও চলতো, কিন্তু তিনি দিয়েছেন। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া রাষ্ট্র ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায় আইন শৃঙ্খলা সমস্ত কিছু ঢেলে সাজিয়ে যখন তিনি সামনের দিকে আগাচ্ছেন, তখন স্বাধীনতা শক্তি বিরোধী যে গোষ্ঠী যারা পরাজিত হয়েছিল তারা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে এবং বঙ্গবন্ধুর এই উদ্যোগকে ব্যাহত করার জন্য, দুর্বল করার জন্য প্রথম বাধা আসে যারা তার ফলোয়ার্স ছিল স্বাধীনতার যুদ্ধের তার ডাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানিকে পরাজিত করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই বঙ্গবন্ধুর ফলোয়ার্সদের মধ্যে অনৈক্য শুরু হয়ে গেল। ছাত্রদের মধ্যে দুই ভাগ, শ্রমিক নেতাদের মধ্যে ভাগ, তার দলের মধ্যে বিভিন্ন মেরুকরণ, এই সমস্ত কারণে যখন বঙ্গবন্ধুর উদ্যোগগুলো নিজের মধ্যে থেকেই বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই সময়ে এই স্বাধীনতা বিরোধী শক্তি শক্তি সঞ্চয় করে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান হিসাবে তৈরি করার চেষ্টা করে। এই যে পিছনের দিকে যাওয়ার যে প্রচেষ্টা, এইটাকে অতিক্রম করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বঙ্গবন্ধুকে যদি হত্যা না করা হতো, স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু হত্যার পর যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, যারা স্বাধীনতা বিশ্বাস করতো না, যারা অস্ত্র হাতে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদেরকে রিহ্যাবিলিটেট করা হলো, পুনর্বাসন করা হলো। রাজাকার হলো বাংলাদেশের রাষ্ট্রপতি, সিনিয়র মন্ত্রী বা প্রধানমন্ত্রী হলো রাজাকার, যারা যুদ্ধ অপরাধে অভিযুক্ত ছিল তারা হলো মন্ত্রী। এইভাবে দেশকে যে পিছিয়ে দেওয়া হয়েছিল এবং সেটাকে অতিক্রম করে বর্তমানে রাইট ট্র্যাকে বঙ্গবন্ধু কন্যা নিয়ে এসেছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, শিক্ষা খাতে উন্নতি হচ্ছে। কিন্তু যদি বঙ্গবন্ধুর ওই ঘটনাটা না ঘটতো, আজকের যে সেই শোক দিবস আমরা যেটা পালন করছি সেটা যদি বাঙালি জাতির ইতিহাসে না আসতো, তাহলে বাংলাদেশ ইতিমধ্যে এই 48 বছর বয়সেই
হয়তো আরো সমৃদ্ধ হতো। এটা আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন শ্রোতা যোগ দিয়েছেন, তার প্রশ্ন আগে নিয়ে আমার মনেও অনেক প্রশ্ন আছে আপনাদের কাছে, একটু একটু শুনতে চাইব। যেহেতু আপনারা দুজনই বাংলাদেশের একেবারে সৃষ্টির আগে থেকেই বাংলাদেশ হওয়ার প্রেক্ষাপট জানেন এবং এ পর্যন্ত আপনারা এইসব বিষয় নিয়েই গবেষণাও করছেন, খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আমাদের সঙ্গে লিয়াকত আলী আছেন চিটাগাং থেকে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন, কেমন আছেন আপনারা, বাংলাদেশ সম্পর্কে কি জানতে চান?
আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে এই 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস বাংলাদেশে পালিত হচ্ছে।
জি,
এই সবাই গম্ভীরতার মধ্যে এবং ফুলখানি দোয়া মাহফিলের মধ্যে সারা বাংলাদেশে এটা উদযাপিত হয়েছে। অনেকদিন পরে হলেও বাঙালি জাতি আজকে বুঝতে পারছে যে এই সোনার বাংলার উদ্বুদ্ধি কোথায় ছিল। এই বঙ্গবন্ধু যদি না হতো এই বাংলাদেশ স্বাধীনতা হতো না। আজকে যে 48 বছর মধ্যে আমার আগে পূর্ববর্তী বক্তা যিনি বলে গেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যে 48 বছর মধ্যে প্রায় 33 বছর মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে বাংলাদেশকে শাসন করা হয়েছিল। তো মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী বাংলাদেশ স্বাধীন চাইছিল তারা এইবার ক্ষমতা সহ বাংলাদেশ আওয়ামী লীগের 17 থেকে 18 বছর, এবার 9 বছর সহ মিলা 17-18 বছর মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশ ছিল। যদি এই 48 বছরে 75-এর যে পক্ষাবেশ যদি না হইতো, যদি বঙ্গবন্ধু জীবিত থাকতো, তাহলে বাংলাদেশ আজকে মালয়েশিয়ার থেকে উপরে উঠে।
জি, এই কথাই বলছিলেন ডক্টর নুরুন্নবী। আপনি কি স্পেসিফিক কোনো প্রশ্ন করতে চান? ডক্টর নুরুন্নবীও এই একই কথা বললেন।
আবার এই কথা, শুধু এই কথাই বলবো যে আমরা বাঙালি জাতিকে বুঝতে হবে যে আমরা কার জন্য পিছিয়ে ছিলাম। সেই অপশক্তি, সেই যারা পাকিস্তান, যারা আমাদের স্বাধীনতা বিরোধী বিরোধী ছিল, স্বাধীনতার পক্ষে ছিল না, তারা এখনো সোচ্চার সে বাংলাদেশকে উন্নত যে শিওর উঠতেছে, তারা এখনো সোচ্চার কিভাবে এই শক্তিকে নাশত করার জন্য, আমাদের এই এই অগ্রগামীকে নাশত করার জন্য। যদি এই সরকার যদি থাকে, এই মুক্তিযুদ্ধের চেতনার শক্তি থাকে, এই যদি তাদের এই প্রতিফলন যদি আগামীতে আসে, তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীতে উন্নয়নের একটা দেশ রোড মডেল হবে এবং আমরা বাঙালি জাতি যে সোনার বাংলার বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন আমার মনে হয় সেটা বাস্তবায়ন আস্তে আস্তে হাতে আগামীতে আসতে পারবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ লিয়াকত আলী, আসলে আপনি মন্তব্য করেছেন, খুব ধন্যবাদ এরকম সুন্দর আশাবাদী মন্তব্য করার জন্য, আমরাও সেটি চাই। এখন আমি প্রফেসর আতাউর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আপনিও শুনলেন ডক্টর নুরুন নবীর বক্তব্য, লিয়াকত আলী বললেন যে বাংলাদেশের এই 47 বছরের মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে সেটি সত্যি বিস্ময়কর, এবং হয়তো আরও উন্নয়ন হতো যদি বঙ্গবন্ধু নিহত না হতেন, সেটি আশা করছেন, আমরা সবাই সেটি আশা করি। তারপরেও যে উন্নতি হয়েছে, সম্প্রতি জানেন যে বাংলাদেশ স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ভূপগ্রহ কেন্দ্র নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, এটি একটি বিজ্ঞান ক্ষেত্রে সবচেয়ে অন্যতম প্রধান একটি উন্নতি। আবার কিছুদিন আগে বাংলাদেশে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে যে ছাত্রদের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সূত্র ধরে বিভিন্ন বিষয় উঠে এসেছে, যার মধ্যে যদিও নিরাপদ সড়কের আন্দোলন ছিল এটি, সেটি বাংলাদেশের সুশাসন থেকে সব রকম অনিয়ম যেগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে এসেছে। তো বাংলাদেশের উন্নতি যেভাবে হয়েছে তেমনিভাবে বিভিন্ন নেতিবাচক বিষয় আমাদের সামনে এসেছে, তো এইগুলো সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কি করা দরকার এখন ডক্টর আতাউর রহমান?
আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি বলবো যে আজকে নাগরিকদের পক্ষ থেকে বা তরুণ যে জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশনের পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হচ্ছে, যে সমস্ত দাবি আসছে, এগুলো অত্যন্ত যুক্তিযুক্ত এবং সময় উপযোগী। আমার কথা হচ্ছে, আমি মনে করি যে প্রথম কথা হচ্ছে যে এই যে সমস্যাগুলো, এগুলো তো ধরেন একদিনে সমাধান করা যাবে না, সুতরাং এজন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এবং আমি মনে করি যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সুসংহত হয় তাহলে অনেকাংশেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কেননা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বলি ইজ এ টর্চারাস প্রসেস, এটা এর জন্য সহনশীলতা, ধৈর্য এবং অন্যের যে ক্রিটিসিজম বা সমালোচনা সহ্য করতে হবে। সুতরাং বাংলাদেশ এমন একটা ক্রান্তিকালে এসেছে এখন, বিশেষ করে 10 বছর আওয়ামী লীগের একচ্ছত্র শাসনের ফলে এমন একটা পর্যায়ে এখন আমরা এসেছি যেখানে গণতন্ত্রের হয় বিকাশ হবে অথবা আমরা যদি সহনশীলতার পরিচয় না দিতে পারি, সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকে, তাহলে আমরা একটা কর্তৃত্ব পরায়ণ মালয়েশিয়া সিঙ্গাপুর সিন্ড্রোমের মতো একদলীয় আধিপত্য একটা শাসন এদেশে কায়েম হবে। সুতরাং আমি মনে করি যে একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা সমঝোতা এবং একটা রিকনসিলিয়েশন, এবং একটা যার ফলে ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তর হতে পারে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে। সুতরাং এটা একটা বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, এটা হওয়া অত্যন্ত কঠিন, বাট আমি মনে করি এটা হলে একটা মিরাকল হবে, এবং এই মিরাকল বাংলাদেশের জন্য অনেক একটা সুখ সংবাদ বা শুভকর হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।
আপনাকে ধন্যবাদ ডক্টর।
আমি মনে করি যে বাংলাদেশের
জি আপনি বলুন, শেষ করার পরে আমি আসছি।
আমি বলছি যে বাংলাদেশ যদি সাকসেসফুলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ভাবে উত্তরণ করতে পারে এবার, আমি মনে করি বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং অর্থনৈতিক যে আমরা অগ্রগতি অর্জন করেছি এটা আরো সুসংহত হবে।
জি ধন্যবাদ ডক্টর নুরুন নবী, আপনি কি মনে করেন প্রফেসর আতাউর রহমান যেটি বললেন?
আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে একাডেমিক ডিসকাশনের জন্য যে গণতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন এগুলোর কথা বলা হয়, তার সাথে সাথে আমাদের মনে করতে হবে যে রিয়ালিটিটা কি, বাংলাদেশের ইতিহাস কি। যে দেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোন ইচ্ছা হারিয়েছে, যুদ্ধ অপরাধ হয়েছিল, যে দেশে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীকে আমি শুনেছি যে প্রায় 2 ডজনের বেশি হত্যা করার চেষ্টা হয়েছে লেটেস্ট 21 অগাস্টের গ্রেনেড হামলা। তো এই হত্যাযজ্ঞর যারা ভিকটিম সেটা কারা? একটা দলই কিন্তু এই হত্যাযজ্ঞের ভিকটিম হচ্ছে, সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের যে দলটি, তো সেখানে আমরা সেই ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বা আমেরিকার মতো গণতান্ত্রিক বা শাসন এই নির্বাচন ব্যবস্থা যদি আমরা আশা করি সেটা ভুল হবে। আমাদের যে ওইখানের যে গ্রাউন্ডের যে বাস্তবতা আছে সেটা বিবেচনা করেই আমাকে আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা সুষ্ঠু নির্বাচনের দিকে আগাতে হবে, যেখানে দুটো পক্ষ, একটি হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, যুদ্ধ অপরাধ ঘটে নাই, যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল তাদের পক্ষে জনসভায় একটি বৃহৎ দলের জনসভায় তাদেরকে সমর্থন করা হয়, যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ওয়াইপড আউট করার জন্য 21st August গ্রেনেড হামলা করা হয়। আপনারা চিন্তা করতে পারেন যে সমস্ত দেশে আমেরিকা ইংল্যান্ড জার্মানি যেখানে মূলত দুইটা দল, একটি দলের সম্পূর্ণ নেতাদেরকে যুদ্ধের যে অস্ত্র গ্রেনেড সেটা দিয়ে হত্যা করার চেষ্টা হয়, সেখানে আপনি কিভাবে আমরা আশা করব যে এই দুটি দলের মধ্যে ব্রিটেন ইউএস এর মতো অবস্থা বিরাজ করবে, সেটা সম্ভব নয়। তা আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা যদি সবাই যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি তাহলেই আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারবো। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসই করে নাই, অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, বাংলাদেশের যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মুজিবনগর সরকার সেনাবাহিনী গঠন করেছিল, মুক্তিবাহিনী গঠন করেছিল, তাদের বিরুদ্ধে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদের সাথে আপনি কিভাবে আপোষ করবেন, তাদের সাথে আপনি তাদেরকে কেন নির্বাচনে অ্যালাউ করবেন?
ডক্টর আতাউর রহমান যে কথাটি বলছিলেন যে এখন যে অবস্থা বাংলাদেশের আছে সমৃদ্ধি তো হচ্ছেই, কিন্তু যেহেতু রাজনৈতিক কিছু বোঝাপড়ার অভাব রয়েছে, এটা যদি সামনের নির্বাচন গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য হয় তাহলে আরো বেশি উন্নতি হবে। আপনার কি মনে হয়
এখানে? আমি দ্বিমত পোষণ করতে চাই, গ্রহণযোগ্য কার কাছে হবে?
আচ্ছা,
বিদেশিদের কাছে না, বাংলাদেশের জনগণের কাছে, যেটা বাস্তবসম্মত উপায়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে সেইটাই। আমরা দেখি কিছু হলেই আমরা বিদেশিদের কাছে দণ্ড দিই, কমপ্লেন করি, আমরা আমেরিকায় বাস করি, আমি আমেরিকায় বাস করি, এখানে নির্বাচনে কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। তো কাজেই ওই একাডেমিক ডিসকাশনে না গিয়ে বাস্তবসম্মত ভাবে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী নির্বাচনের একটা দিন তারা আশা করছেন ডিসেম্বর এই বছরের শেষে নির্বাচন হবে, ইলেকশন কমিশন রয়েছে, তাদের সাথে কথা বলে নির্বাচন কমিশন যতটুকু নিরীক্ষ করা যায় এই পরিস্থিতিতে একটা নির্বাচন হতে হবে। কত আপনি চিন্তা করেন যে গত নির্বাচন যদি না হতো তাহলে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র পরিণত হতো, ওই নির্বাচনটা একটা বৃহৎ দল বয়কট করেছিল, আর কোনো উপায় ছিল না যেভাবে নির্বাচন হয়েছিল। এখন সম্ভাবনা রয়েছে ছাড় দিতে হবে উভয় পক্ষে, কিন্তু অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, অর্থাৎ বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করতে হবে। যারা পাকিস্তানে বিশ্বাস করে, যারা রাজাকারদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে উপলব্ধি করতে হবে এটা বাংলাদেশ 30 লক্ষ লোক শহীদ হয়েছিল সেই চেতনায় বিশ্বাস হয়ে তাদের সমস্ত কিছু করতে হবে। এখনো যদি তারা পাকিস্তানের স্বপ্ন দেখে বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের রাজনীতি করে তাহলে ঐক্য হবে না, তাহলে সুষ্ঠু নির্বাচন যেটা আমরা একাডেমিকভাবে চিন্তা করি সেটা হবে না।
আচ্ছা,
আজকে যে দলটি তাদের শাসন গঠনতন্ত্রে প্রজাতন্ত্রে বিশ্বাস করে না, তাদের সাথে বাংলাদেশের কনস্টিটিউশন হিসেবে কিভাবে আপনি নির্বাচন করবেন? যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে যারা প্রতিষ্ঠিত করেছে, যুদ্ধদের প্রতিষ্ঠিত করেছে, তাদের সাথে আপনি কিভাবে আপনারা যে কি বলা হয় ওটাকে এই প্লেন ফিল্ড কিভাবে করবে? কারণ তারা একটা মত বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনা আর একটা জিনিস, তো কাজেই দুই পক্ষকে ছাড় দিতে হবে, কিন্তু যারা বাংলাদেশের সৃষ্টিতে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে না, যুদ্ধ অপরাধে হয়েছিল সেটাকে স্বীকার করে না, তাদেরকে অনেক ছাড় দিতে হবে যদি তারা সেই একাডেমিক ভাবে যদি নির্বাচন করতে চান।
আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন যোগ দিয়েছেন, ইশরাত আলী, তার বক্তব্য একটু শুনে আবার আলোচনায় আসছি। হ্যালো, জি বলুন। জি বলুন, আপনি কি প্রশ্ন, কোন প্রশ্ন করবেন? জি জি,
আসলে স্বাধীনতার তো আসলে আমরা
47 বছর পার হয়েছে,
কিন্তু আসলে আমরা কতটা আগাইছি এটা নিয়ে আসলে আমি তথ্য প্রযুক্তির সাথে খানিকটা ধরি বিভিন্ন কার্যক্রম আইটির উপরে করে থাকি। সেখানে আসলে আমি অলরেডি ফেলতে সেই মন্তব্যটা করে ফেলছি। তো আমার এখানে যে কথাটা এরকম যে আসলে প্রথম বছর এই ডিজিটাল যুগে আসার পরেও আমরা আসলে কতটা আগালাম।
আচ্ছা,
আসলে আমরা কিন্তু খুব বেশি পড়াই,
বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল যুগে এসে আমরা কতটা এগিয়েছি, তারপরে আপনার ফেসবুকে যে প্রশ্ন করেছেন তাতে আমি দেখতে পাচ্ছি যে কিন্তু কণ্ঠরোধ করে প্রযুক্তি আগাবে কি করে, তার মানে আপনি ওই যে আইসিটি আইনের কথা উল্লেখ করেছেন, তথ্য প্রযুক্তি আইনের কথা উল্লেখ করেছেন, এইগুলোর পরেও ডিজিটাল বাংলাদেশ কিভাবে করা সম্ভব, এই কথাই আপনি বলতে চেয়েছেন। তো এই প্রশ্নে আমি দুজনের কাছেই আসতে চাই। কিছুদিন আগে যে বাংলাদেশে ছাত্র আন্দোলন হলো, সেখান থেকে অনেক গ্রেফতারের ঘটনা ঘটেছে, সাংবাদিক নির্যাতন হয়েছে এবং একজন সাংবাদিক ফটোগ্রাফারকে গ্রেফতার নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন কথা বলেছে। তো এই আইসিটি আইনের উল্লেখ কি করেছেন এই ভদ্রলোক যিনি এইমাত্র প্রশ্ন করলেন যে ডিজিটাল বাংলাদেশ ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সুবিধা পাচ্ছে, বাংলাদেশের স্যাটেলাইট মহাকাশে গিয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, তারপরেও আইসিটি আইনের কারণে বা তথ্য প্রযুক্তি আইনের কারণে অনেকে কথা বলতে পারছে না, কিন্তু বাংলাদেশে আবার বিভিন্ন গণমাধ্যমও প্রচুর পরিমাণে বাড়ছে, তারা কিন্তু ঠিক মতোই কাজ করে যাচ্ছে। তো এই প্রশ্নে আপনি কি বলবেন ডক্টর আতাউর রহমান? প্রথমে আপনার কাছে আসছি।
না, আমি সবসময় বলি যে বাংলাদেশ ইজ এ প্যারাডক্স, এটা একটা বৈপরীত্যের দেশ। এখানে আপনি দেখবেন যে একদিকে আমরা যখন স্বাধীনতা বলি তখন এতই বেশি উপভোগ করতে চাই যে তখন ভাঙচুরের পর্যায়ে পড়ে যায়, আবার যখন নিয়ন্ত্রণ করতে যায় তখন আবার এক্সট্রিম সিচুয়েশনে আমরা চলে যাই। সুতরাং এইখানে আমি মনে করি যে আমরা যদি সমগ্র বিশ্বব্যাপী যে ট্রেন্ড দেখছি, যে ফেক নিউজ যেরকম আসে, ফেক নিউজের নামে আপনি রিয়েল নিউজ তো ব্লক করতে পারেন না। সুতরাং দিস শুড গো টু এবং পাবলিক শুড ডিসাইড হুইচ ইজ ফেক এবং পাবলিক শুড ডিসাইড হুইচ ইজ রিয়েল। এখন রিয়েল অ্যান্ড ইমাজিন বা ফিকটিশিয়াস বা ফেক নিউজ, এটা জনগণকেই বুঝতে হবে যে কিভাবে। সেই সঙ্গে আমি মনে করি যে হ্যাঁ, আইসিটি কিছুটা আমাদের দেশে প্রয়োজন আছে, তবে আমরা ড্রাকোনিয়ান আইসিটি আইন কোনো সময়ই প্রত্যাশা করি না। বাংলাদেশে স্বাধীনতা এসেছিল যে এখানে একটা প্রধান স্বাধীনতা ই ছিল যে ফ্রি এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের বলতে হবে। এবং বঙ্গবন্ধুর কথা যদি আমি মনে করি, উনি কিন্তু সবচেয়ে বেশি জোর দিতেন যে কথা বলতে দিতে হবে, দাবায় রাখা যাবে না। সুতরাং এই যে কথাগুলো, এগুলো তো ইতিহাস থেকেই আসছে, সুতরাং আমরা ইতিহাস থেকেই এর লেসন বা আমরা নিতে পারবো যে আমাদের স্বাধীনতা কতটুকু থাকবে এবং স্বাধীনতা কতটুকু থাকবে না। সুতরাং সমাজে অশান্তি সৃষ্টি হোক এটা যেমন আমরা প্রত্যাশা করি না কোনো নিউজ অন্যায় ভাবে দেওয়ার ফলে, আবার সেই সঙ্গে মানুষের স্পেস থাকবে না, মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, সে ধরনের প্রত্যাশা অন্তত আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেখানে আমি চিন্তাও করি না।
জি, আমরা
এটা একটা, আরেকটা জিনিস সেই সঙ্গে,
জি জি বলুন, আপনারটা শেষ হোক তারপরে জিজ্ঞেস করব।
আরেকটা দিক আমি যেটা মনে করছি যে বাংলাদেশের যে গ্রোথ আমরা দেখছি এবং আমাদের যে গ্র্যাজুয়েশন দেখছি, সেই সঙ্গে আরেকটা দিক আমাদেরকে যে বাংলাদেশের স্বাধীনতা থেকে আসছে সেটা হচ্ছে অসাম্য এবং বঞ্চনা কিন্তু বাড়ছে, যার ফলশ্রুতিতে আজকের এই যে সোশ্যাল মুভমেন্টস বা এই যে বিভিন্ন শ্রেণী সংগ্রামের মতো একটা সংগ্রাম আমরা দেখছি, যেমন এখন তো আর শ্রেণী বিভাগ নাই কিন্তু বিভিন্ন গ্রুপের যে একটা আমরা দেখছি যে একটা অস্থিরতা দেখছি, সেখানে কিন্তু এই অসাম্য এবং বঞ্চনাও কাজ করছে। সুতরাং আমি মনে করি এটা একটা ভবিষ্যতে আমাদের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে, সুতরাং সেদিকে বাংলাদেশের নজর রাখতে হবে আগামী দিনে, যাতে করে আমাদের গভর্নেন্স যেন ওই দিকে না যায়। সুতরাং এই অসাম্য এবং বঞ্চনার বিরুদ্ধে যে সংগ্রাম সেটাও কিন্তু আমাদের নিরন্তর চালিয়ে যেতে হবে।
অসংখ্য ধন্যবাদ। আমি এবার ডক্টর নুরুন্নবীর কাছে একই প্রশ্নে আসব, কিন্তু তার আগে আমি আমাদের সঙ্গে অনেক শ্রোতা ফেসবুকে জয়েন করেছেন, ইতিমধ্যে কয়েকজনের নাম একটু বলে দেই। মোহাম্মদ কামাল কেশরী, অভিনন্দন রইল, বিকাশ সিং, সুমন, মোহাম্মদ আনিসুল কবি জাসুইর, গুড টু লিসেন নুরুন্নবী ভাই, তারপরে জয়ন্ত হৈমন্তী, আজ 147তম আবির্ভাব দিবস ঋষি অরবিন্দের, মাসুদুর রহমান লিখেছেন, পাবেল রহমান বলে গেলেন বঙ্গবন্ধু নিরাপত্তার জন্য তেমন সিকিউরিটি ছিল না, তিনি সবাইকে স্বাভাবিকভাবে দেখতেন, আর রাজনীতি আর তার কন্যার রাজনীতি আজকের অতিথিদের নিকট কতটা সামঞ্জস্যপূর্ণ আসলে প্রশ্ন করেছেন ডক্টর নুরুন্নবীর কাছে। আমি এই প্রশ্ন রাখতে চাই মাসুদুর রহমান যে প্রশ্ন করেছেন। শঙ্কর হালদার জয়েন করেছেন, মোহাম্মদ জাকির আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, জিয়াউর রহমান, জিয়াউদ্দিন আহমেদ জয়েন করেছেন, রেজা খুলনা থেকে, তারপরে এমডি জাকির সহ অনেকেই, আসলে এই নাম পড়তে গেলে সময় চলে যাবে। আমি ডক্টর নুরুন্নবীর কাছে আসছি, আমি যে প্রশ্ন করেছিলাম সে যেটি আতাউর রহমান বললেন এবং এই ভদ্রলোকের প্রশ্ন যে বঙ্গবন্ধুর ওই নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা সামঞ্জস্যপূর্ণভাবে চালিয়ে যেতে পারছেন।
এটা একটা সুন্দর প্রশ্ন, কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশকে আবার সেই ট্র্যাকে ফিরে এনেছেন, কিন্তু তাকে ওনাকে বাস্তবতার ভিত্তিতে কাজ করতে হচ্ছে। বঙ্গবন্ধু যেভাবে দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন, প্রথম 4 বছরে দেশ গড়ার উদ্যোগ নিয়েছিলেন, এখন বাংলাদেশে সেই পরিস্থিতি বিরাজ করে না, এখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শক্তিশালী, তারপরে শুরু হয়ে তারপরে যোগ হয়েছে সন্ত্রাস, এবং এই সন্ত্রাস কিরকম ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে, হলি আর্টিজানের গুলশানের সেই ঘটনায় আমরা জানতে পারি। তো এই যে বাস্তব পরিস্থিতি, এছাড়াও আমাদের চারপাশে রয়েছে 3টি বৃহৎ শক্তি বলা যায়, চায়না, ভারত এবং ওইদিকে মিয়ানমার, এবং এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ ওই এলাকায়। সব কিছু মিলিয়ে জিও পলিটিক্যাল সিচুয়েশনে শেখ হাসিনাকে অত্যন্ত দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে হাঁটতে হচ্ছে এবং দেশে সামনের দিকে এগিয়ে নিতে হচ্ছে। এর জন্য আমি সবসময় বলি যে আমরা যারা আইডিয়ালিস্টিক কথাবার্তা বলি, সেখান থেকে বাস্তবটা অনুধাবন করতে হবে। এখন বাংলাদেশে জামাত একটি শক্তিশালী, তাদের অর্থ রয়েছে, বিএনপি একটি দল, বৃহত্তম দল, অপোজিশন, তো এদের সাথে আওয়ামী লীগের আদর্শগত পার্থক্য আকাশচুম্বী, যেটা যুক্তরাষ্ট্রে নেই, ব্রিটেনে নেই, যেটা জার্মানিতে নেই। তো এইরকম যে অধ্যাপক সাহেব বললেন যে প্যারাডক্সাল সিচুয়েশনের মধ্যে শেখ হাসিনাকে কাজ করতে হচ্ছে, এবং আমি মনে করি তিনি বাস্তব পরিস্থিতিতে দেশকে সঠিক পথে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমার মনে হয় যে ওনার অবর্তমানে অন্য কোনো নেতা বর্তমান পরিস্থিতিকে এইভাবে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে পারতেন না। একটা এক্সাম্পল আমি দিতে চাই, সেটা হলো এই যে পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হলো, যেখানে টাকা অ্যালোট করা হয় না, সেখানে সেই টাকা নিয়ে ষড়যন্ত্র কিভাবে হয় বন্ধ করে দেওয়া হলো, একমাত্র শেখ হাসিনাই পেরেছেন যে সেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে জনগণের শক্তির উপর আশ্বাস করে এই পদ্মা সেতু নির্মাণের তিনি প্রজেক্ট হাতে নিলেন এবং আজকে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু, দু এক বছরের মধ্যে কমপ্লিট হবে। এটা সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতৃত্বের জন্য, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা দেশের কত ক্ষতির কত ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছি সেইটা জানে না, তারা তো এই এই ঝুঁকি নেবে না, তারা আপোষ করবে বৃহৎ শক্তির সাথে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বলেই মুক্তি চেতনায় বিশ্বাস হয়ে পদ্মা সেতুর মতো প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন এবং সফল হতে যাচ্ছেন। সেই বৃহৎ শক্তিদেরকে উপেক্ষা করে তিনি এই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। তারপরেও আরো একটা এক্সাম্পল রয়েছে, যেহেতু প্রশ্ন আসছে লিডারশিপ নিয়ে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, যখন যুদ্ধ আমি একটু শেষ করবো 30 সেকেন্ড, যখন যুদ্ধাপরাধীদের হত্যার বিচার বন্ধ করার জন্য সেই সুপার পাওয়ার থেকে শুরু করে টার্কি সৌদি আরবিয়া মতো জায়গায় জায়গা থেকে প্রেশার এসেছে এদেরকে ফাঁসি দেওয়া যাবে না, একমাত্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তিনি সেটাকে উপেক্ষা করে তাদের সেই শাস্তি রায় বাস্তবায়ন করেছে। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের উন্নতির মূল শক্তি চালিকা শক্তি হলো মুক্তিযুদ্ধের চেতনা, সেটা যে নেতা যে দল যে নেতা বিশ্বাস করবে তারাই বাংলাদেশকে সেই স্বাধীনতার যে আমাদের লক্ষ্য ছিল যে সোনার বাংলা বা একটি আধুনিক বাংলা রাষ্ট্র, যেখানে অধ্যাপক সাহেব বলেছেন যে ডিফারেন্স অফ ইনকাম এই যে যেটা এটাকে সংকুচিত করার একমাত্র পথ হলো এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি বা নেতা এবং যে অসামাজিক কি বলে অসাম্প্রদায়িক যে সমাজ ব্যবস্থা গঠন করার জন্য অর্থনৈতিক মুক্তির জন্য যে স্বাধীনতা চেতনা যে স্বাধীনতা আমরা অর্জন করেছি যে যুদ্ধের বিনিময়ে পৃথিবীর অন্য কোনো দেশ এত
বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশের যে উন্নতিগুলো হয়েছে এবং কি কি চ্যালেঞ্জ রয়েছে সে সবগুলোই বলেছি। এখন যে ভদ্রলোক প্রশ্ন করেছেন নাজিম মাহমুদ আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, অনেক লম্বা, তো শেষ কথা হচ্ছে যে চারিদিকে আমাদের দেয়াল, চারিদিকে অসহায়ত্ব আমাদের কুড়ে কুড়ে চার দশক ধরে খাচ্ছে, মুক্তির উপায় কি? চার যুগে আমরা কি পেলাম? দেশ স্বাধীন হয়েছিল আমাদের খর্বিত অধিকার অর্জনের জন্য, শোষণ থেকে মুক্তির জন্যে, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্যে, সুশাসন প্রতিষ্ঠার জন্যে, গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার জন্যে, ন্যায্য বিচার নিশ্চিত করবার জন্যে। চার যুগ পরেও এখন একটি নিউজ পড়লাম, পৃথিবীতে বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে আমাদের রাজধানী ঢাকা দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রশ্ন করেছেন যে স্বাধীনতার চার যুগ পেরিয়ে আমরা পেলাম একটি বসবাসের অযোগ্য রাজধানী, কেউ কি বলবেন কিভাবে আমরা এমন একটি গন্তব্যে রাজধানী ঢাকাকে নিয়ে এলাম? এই প্রশ্ন দিয়ে আপনাদের দুজনের কাছ থেকে 30 সেকেন্ড সময় নিয়ে আমি শেষ করতে চাই। প্রথমেই ডক্টর আতাউর রহমান।
না, আমি মনে করি যে অত্যন্ত সঠিকভাবে প্রশ্নটি উত্থাপিত হয়েছে, কেননা ফোকাস যদি আমরা স্বাধীনতার যে একটা নিরন্তর সংগ্রাম যেটা বঙ্গবন্ধুর থেকেই আসছে, স্বাধীনতা সংগ্রাম আলটিমেটলি লিডস টু মুক্তি সংগ্রাম, যে মানুষের মুক্তি সেটা হচ্ছে একটা বসবাসযোগ্য আবাসস্থল, একটা আশ্রয় আমরা বলি, নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা থেকে আরম্ভ করে সড়ক নিরাপত্তা, মানুষের বেঁচে থাকার অধিকার এবং সর্বোপরি স্বাধীনতা ভোগ, যে ফ্রিডম অফ এক্সপ্রেশন। এগুলোই যদি আমরা নিরাপত্তা না দিতে পারি তাহলে
অনুষ্ঠানের
প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
হ্যাঁ সঞ্জনা, এবং প্রথমেই শুরু করছি আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট দিয়ে। প্রথমেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর বিবৃতি প্রসঙ্গে ঢাকা থেকে পাঠানো আমির খসরুর একটি রিপোর্ট।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রতিবাদকারী শিক্ষার্থী এবং সাংবাদিকদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা বাংলাদেশে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে এবং স্বাধীন মত প্রকাশের ধারাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ অবিলম্বে ঢালাও, গ্রেপ্তার বন্ধ করা, সহিংস হামলাকারীদের বিচারের আওতায় নিয়ে আসা এবং নিজ বক্তব্য প্রকাশের জন্য যাদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়েছে। এদিকে মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে লিখিত এক বার্তায় গণগ্রেপ্তার বন্ধ করা এবং পুলিশের কার্যক্রমের অপব্যবহারের তদন্ত দাবি করা হয়েছে। এদিকে বুধবারও আন্দোলনের সম্পৃক্ততার অভিযোগে একজন ছাত্রী এবং দুজন ছাত্রকে পুলিশের বিশেষ শাখা গ্রেপ্তার করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গেও আজ সাড়ম্বরে পালিত হলো ভারতের 72তম স্বাধীনতা দিবস। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আজ সকাল 10টা নাগাদ রাজ্য পুলিশ ও ওড়িশা পুলিশের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল পড়ুয়াদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তিনি। একই সঙ্গে পুলিশকর্মীদের চিফ মিনিস্টার মেডেল, আউটস্ট্যান্ডিং মেডেল এবং বীরত্বের পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে এদিন গোটা রাজ্যের সমস্ত জেলার জেলা সদর, মহকুমা সদর এবং মফস্বল শহরে সরকারি বেসরকারি স্তরে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান সম্পন্ন হয়। পথে পথে বেরোয় শোভাযাত্রা। সাধারণ মানুষ এদিন আবেগে শ্রদ্ধায় দিনটি যথোচিত মর্যাদায় পালন করলেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবার অন্যান্য সংবাদ শিরোনাম। ইতালি কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে গতকাল মঙ্গলবার যে মহাসড়ক সেতু ভেঙে পড়ে ইতালির গেনোয়ায় তাতে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 37। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে বলা হচ্ছে। ওই যে মোরান্ডি ব্রিজ ভেঙে পড়ে প্রলয়ঙ্করী এক ঝড়ের সময় তারই ভগ্নস্তূপের ভেতর থেকে ভেতরে সন্ধান তৎপরতা, উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে লাগাতার। ব্রিটেনের কাউন্টার টেরোরিজম পুলিশের দপ্তর থেকে বলা হচ্ছে যে মঙ্গলবারের গাড়ি ধাক্কার ঘটনায় যে ব্যক্তি গ্রেফতার হয় তার পরিচিতি তারা জানতে পেরেছেন বলেই মনে হচ্ছে। লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে ধাক্কা মারে একদল পদচারী ও সাইকেল আরোহীর গায়ে। কর্তৃপক্ষ এখন অবধি ওই ব্যক্তির পরিচিতি প্রকাশ করেনি, শুধু এটুকুই বলেছেন যে ওই ব্যক্তি 29 বছর বয়সী ব্রিটিশ নাগরিক, আদি বাসিন্দা সুদানের। কাক ভোরে তালেবানরা চড়া হয় আফগানিস্তানের উত্তরাঞ্চলের এক সেনাঘাঁটিতে, হত্যা করে আরক্ষা বাহিনীর কম হলেও 40 সৈনিককে। এরকমের হামলা গোটা দেশটা জুড়েই তালেবানরা চালিয়েছে ইদানিং বেশ কয়েকবারই, আর তাতে সরকারি বাহিনীর সদস্যদের মধ্যে হতাহত হয়েছে অনেকেই। এরই মাত্র একদিন আগে পাশের রাজ্য ফারিয়াব প্রদেশে তালেবানরা এএনএর গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি কব্জা করে কয়েক ডজন সৈন্যকে হত্যা করে তারা। ওদিকে কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমার বিস্ফোরণে কম হলেও 25 ব্যক্তি নিহত হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র হাসমাতুল্লাহ তানিকজাই বলেছেন, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার মওদুদ একাডেমিতে সংঘটিত বিস্ফোরণের দায়দায়িত্ব এখনও কোনো পক্ষ হতে দাবি করা হয়নি। তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার ক্রম অবনতিশীল সম্পর্কের মাঝখানেই তুরস্ক আজ বুধবার যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কিছু দ্রব্য সামগ্রীর ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে। আবার এদিক ওদিক বেধড়ক সব শুল্ক বৃদ্ধির তৎপরতায় এটাই সর্বসাম্প্রতিক খতিয়ান। পরিবহনযান, সুরা, কয়লা, চাল এবং প্রসাধনী সামগ্রীর ওপর অতিরিক্ত শুল্ক বৃদ্ধি প্রযোজ্য হবে। সঞ্জনা।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। ফেসবুকে যারা ছিলেন তাদের সবাইকে এবং বেতার তরঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্ডেড। এবং আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুক লাইভে সহযোগিতা করেছেন সাফিউল আলম মাসুদ। সবাইকে শুভরাত্রি আরও একবার। নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.